ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, এখানে ওয়াশিংটনে সোমবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
অনেকটা নাটকীয়ভাবে গতরাত ৩টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়, সরিয়ে নেওয়া হয় জল কামান সহ সব ধরনের প্রতিবন্ধকতা।
রয়েছে আমাদের অপর সংবাদদাতার রিপোর্ট।
সাধারণভাবে মিডিয়ার উপর কোন রকম সেন্সরশিপের ভাবনা সরকারের নেই বলেও জানিয়েছেন জেটলি।
ঢাকা কলকাতার সংবাদদাতাদের রিপোর্ট রয়েছে, যেমনটি কিনা শুনলেন। তবে একেবারে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সতরূপা বড়ুয়া। বাংলাদেশে যে দেশব্যাপী চলমান লাগাতার অবরোধ চলছে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রিপোর্ট জহুরুল আলমের।
১৬ দিন তার গুলশান কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক অবরুদ্ধ থাকার পর সোমবার ভোরে সেখান থেকে পুলিশ প্রত্যাহার করার পর বেগম জিয়া সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন সরকার তাকে অবরুদ্ধ করে রেখেছিল এবং এখন তা উঠেছে কিনা তা প্রমাণিত হবে যখন তিনি সর্বত্র ইচ্ছামতো চলতে পারবেন। এক প্রশ্নের জবাবে বেগম জিয়া বিএনপি মানুষ হত্যায় বিশ্বাস করে না বলে উল্লেখ করে বললেন, এদিকে বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধের চতুর্দশ দিন সোমবার বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া খবরে জানা গেছে বেশ কয়েক জায়গায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, বাস ট্রাকে ভাঙচুর ও আগুন লাগানো হয়েছে এবং সরকার বিরোধীদের গ্রেপ্তার করা হয়েছে। সরকার ভাইবার ও টঙ্গ বন্ধ করার একদিন পর সোমবার হোয়াটসঅ্যাপ এবং মাই পিপল ও লাইন নামের দুটি অনলাইন ভয়েস ও মেসেজিং সেবা বন্ধ করে দিয়েছে। কি কারণে এগুলো বন্ধ করা হলো তা ব্যাখ্যা করা হয়নি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সোমবার ঢাকায় কয়েকটি দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংলাপ এবং সরকারের কূটনৈতিক সাফল্যের মতো বিষয়গুলো তুলে ধরেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। বৈঠকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জাপান, কানাডা, ব্রাজিল ও উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং দূতাবাস প্রধানরা উপস্থিত ছিলেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিশ্ব সংবাদের পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে আমাদের আরেকজন ঢাকা প্রতিনিধি মতিউর রহমান চৌধুরীর। শোনার আমন্ত্রণ রইল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ ঢাকা থেকে সোমবার ভোরে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেট আইএস এর চার জঙ্গিকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
ডিএমপির গোয়েন্দা বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম আইএস জঙ্গিদের গ্রেপ্তারের তথ্য সাংবাদিকদের জানিয়ে বলেন, আটক চার জঙ্গির মধ্যে আইএস এর বাংলাদেশ সমন্বয়ক সাখাওয়াত কবিরও রয়েছেন। তিনি বলেন আটক সাখাওয়াতুল কবির বাংলাদেশে আইএস এর সদস্য সংগ্রহ এবং পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিদের উপর হামলার পরিকল্পনা করছিল। এ প্রসঙ্গে তিনি বললেন, এদিকে কথিত আইএস চার জঙ্গিকে সোমবার পুলিশ আদালতে হাজির করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইসলামিক সন্ত্রাসীদের মোকাবেলার জন্য ইউরোপীয় ইউনিয়ন আরব বিশ্বের সঙ্গে একটি নতুন সহযোগিতার প্রয়াস চালাচ্ছে। ফ্রান্সে প্রাণঘাতী হামলা এবং বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানের প্রেক্ষিতে ওই প্রয়াস। সোমবার কিভাবে সন্ত্রাসী হামলা ব্যর্থ করা যায় সে বিষয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীবর্গ ব্রাসেলসে দেখা করেন। তাদের সঙ্গে যোগ দেন আরব লীগের মহাসচিব নাবিল আল আরাবি। ইউরোপীয় পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোগারিনি মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার ডাক দিয়েছেন। ইয়েমেনের সরকার এবং হুতি বিদ্রোহীরা অস্ত্রবিরতি ঘোষণা করেছে, যদিও এখনও রাজধানী সানায় লড়াই অব্যাহত আছে। সোমবার হুতি বিদ্রোহীরা প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা করলে লড়াই শুরু হয়। ওই হামলায় প্রধানমন্ত্রী আঘাত পাননি। প্রত্যক্ষদর্শীরা বলছে এর পরপরই ভারী গোলাগুলি এবং বিস্ফোরণ শুরু হয়। অসামরিক জনগণ এলাকা ছেড়ে পালাতে থাকে। কর্মকর্তারা বলছেন অন্তত তিনজন মারা গেছে। বিদ্রোহীরা রাষ্ট্রীয় মাধ্যম ভবনের দখল নিতে পেরেছে কিনা সে বিষয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। হুতি বাহিনী ইয়েমেনের জাইদি শিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের দাবি জানিয়ে আসছিল। সেপ্টেম্বরে তারা রাজধানীর ওপর চড়াও হয় এবং পরে নতুন সরকারের দাবিতে একটি চুক্তি সই করে।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সোমবারও পূর্ব ইউক্রেনের সরকার এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই অব্যাহত ছিল। ওদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করছে বিদ্রোহীদের সাহায্য করার জন্য শত শত রুশ সেনা সীমান্ত অতিক্রম করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করছে তাঁরা বিদ্রোহীদের হটিয়ে ডনেস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ কব্জা করতে পেরেছে। ওই বিদ্রোহীরা এখন ডনেস্ক শহরের আবাসিক এলাকায় আশ্রয় নিয়েছে। বিদ্রোহীদের নেতা দিনিস পুশিলিন এর উদ্ধৃতি দিয়ে রোববার রাতে বলা হয়েছে বিদ্রোহীরা সরকারের বাহিনীকে ঠেকিয়ে দিয়েছে এবং এখন বিমানবন্দরের নিয়ন্ত্রণে রয়েছে। ওদিকে ইউক্রেনের সামরিক মুখপাত্র আন্দ্রে লিসেঙ্কো বলছেন 700 রুশ সেনা সীমান্ত অতিক্রম করেছে বিদ্রোহীদের সাহায্য করার জন্য। ভারতে যুদ্ধ পরিস্থিতি বা সন্ত্রাসী আক্রমণের খবর ও ছবি সম্প্রচারে নিয়ন্ত্রণ থাকা দরকার। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এই মন্তব্য নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
কার্গিলে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবং মুম্বাইতে তাজ হোটেলে সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনার সময় তাৎক্ষণিক সম্প্রচার করেছিল ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলি। বাস্তবে কিন্তু ওই সম্প্রচার সাহায্য করেছিল শত্রুপক্ষকেই, তেমনই অভিযোগ সেনাবাহিনী ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার। কার্গিলে ভারতীয় সেনাদের এবং মুম্বাইতে জঙ্গি দমনে কমান্ডোদের অবস্থান সরাসরি টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছিল শত্রুপক্ষ। কাজী এই ধরনের পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের কি ও কতটা দেখানো উচিত তার উপর একটা নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিয়েছেন সরকার এ নিয়ে ভাবনা চিন্তা করছে এবং নিয়ন্ত্রণ বিধির কথা শিগগিরই জানিয়ে দেওয়া হবে। তবে সাধারণভাবে মিডিয়ার উপর কোন রকম সেন্সরশিপের ভাবনা সরকারের নেই বলেও জানিয়েছেন জেটলি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের কর্মকর্তারা বলছেন সন্দেহ করা হচ্ছে উত্তর পশ্চিম পাকিস্তানে একটি ড্রোন হামলায় অন্তত 4 জঙ্গি মারা গেছে। কর্মকর্তারা বলছেন আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানে একটি তালিবান স্থাপনা লক্ষ্য করে সোমবারের ওই হামলা চালানো হয়। তাদের এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, কারণ সাংবাদিকদের উপজাতীয় এলাকায় প্রবেশের অনুমতি দেয়া হয় না। ইরান বলছে সিরিয়ায় একটি বিমান হামলায় তাদের একজন জেনারেল মারা গেছে। তারা এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। ইরানের রেভলিউশনারি গার্ডের প্রাক্তন ব্রিগেড কমান্ডার জেনারেল মোহাম্মদ আল্লাদাদি লেবাননের শিয়া দলের আরও 6 সদস্যের সঙ্গে প্রাণ হারান। ইসরায়েল এই বিমান হামলা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলেনি। ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে রেভলিউশনারি গার্ড বলেছে কিভাবে ইসলামিক স্টেট জঙ্গিদের দমন করা যায় সে বিষয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পরামর্শ দেওয়ার জন্য জেনারেল আল্লাদাদি সিরিয়ায় অবস্থান করছিলেন। ইন্দোনেশিয়ার তদন্তকারীরা বলছেন গত মাসের এয়ার এশিয়া বিমান দুর্ঘটনায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটির 10 সদস্য বিশিষ্ট তদন্তকারী দলের প্রধান আন্দ্রিয়াস হানাটো রয়টার্স বার্তা সংস্থাকে সোমবার জানিয়েছেন রেকর্ডকৃত ককপিটের যে সংলাপ তারা শুনেছেন সেখানে কোনো হুমকির আলামত পাওয়া যায়নি। ডিসেম্বরের 28 তারিখ বিমানটি বিধ্বংস হওয়ার আগে রেডার থেকে হারিয়ে যায়। জাভা সাগরে নিমজ্জিত এয়ার এশিয়া ফ্লাইট QZ8501 বিমানটির ব্ল্যাক বক্সটি উদ্ধার করা সম্ভব হয়। ওই দুর্ঘটনায় 162 জন মারা যায়। আজ সোমবার সারা আমেরিকা জুড়ে পালিত হচ্ছে মার্টিন লুথার কিং ডে। দিনটি সরকারি ছুটির দিন। আমেরিকান কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র আজীবন সংগ্রাম করে গেছেন। 1963 সালে ওয়াশিংটনে তাঁর দেয়া ভাষণ আই হ্যাভ এ ড্রিম আজও আমেরিকানদের হৃদয়ে অমর হয়ে আছে।
Will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character. I have a dream today.
1964 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। ওই একই বছর প্রেসিডেন্ট লিন্ডন জনসন যুগান্তকারী সিভিল রাইটস বিল সই করেন। বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। অনেকটাই নাটকীয়ভাবে গতরাতে 3টের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হয়, সরিয়ে নেওয়া হয় জল কামান সহ সব ধরনের প্রতিবন্ধক। জানান ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তার প্রতিবেদনে।
অনেকটা নাটকীয়ভাবে গতরাত 3টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়, সরিয়ে নেওয়া হয় জল কামান সহ সব ধরনের প্রতিবন্ধকতা। টানা 16 দিন বেগম জিয়া এই কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ওদিকে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন জিয়াউর রহমানের মাজার এলাকা অবরুদ্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিয়াউর রহমানের 79তম জন্মবার্ষিকীতে দলের নেতাকর্মীরা সেখানে যেতে পারেননি। এই অবস্থার মধ্যে চলছে টানা অবরোধ। রাজধানী ঢাকা এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পুলিশ পহরায় কিছু গাড়ি চালানোর চেষ্টা সফল হয়নি। গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটেছে। সিলেটে আন্তঃজেলা বাসের কাউন্টারে বোমা হামলা হয়েছে। পন্টিজিলে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ হয়েছে। 9টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সংসদ ভবন এলাকায় অবস্থিত জিয়াউর রহমানের মাজারের সামনে দেখা গেল সারি সারি পুলিশ দাঁড়িয়ে আছে, জল কামানো তৈরি। বিএনপি নেতারা অভিযোগ করেছেন খালেদার বাড়ি যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল ঠিক সেভাবে মাজারও অবরুদ্ধ করে রাখা হয়েছে। সাধারণ মানুষদেরকে ওই এলাকা দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে বলা হয়
শীতকালীন অধিবেশনের কারণে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই করছে। সমমনা কয়েকটি দল আয়োজিত এক মানববন্ধনে ডক্টর কামাল এই বক্তব্য রাখেন। পুলিশি নিষেধাজ্ঞা থাকায় মাইক ছাড়া এতে বক্তৃতা করেন আসম আব্দুর রব, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, সুলতান মনসুর ও খালেকুজ্জামান বুয়া। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিশ্বব্যাপী সন্ত্রাস প্রতিরোধ, উদ্যোগ, পরিণতি, এসব নিয়েই আমাদের এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচনা। শোনার, প্রশ্ন করার আমন্ত্রণ রইল।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
1974 সালে জাতিসংঘে সদস্য পদ লাভের আগে থেকেই জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাংলাদেশ। বাংলাদেশ জাতিসংঘের উদ্যোগে গৃহীত অনেক আন্তর্জাতিক চুক্তি এবং মানবাধিকার সনদের স্বাক্ষরদাতা এবং অনুসমর্থনকারী দেশ। সম্প্রতি বাংলাদেশ ইউএন উইমেন এক্সিকিউটিভ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশিদা কে চৌধুরীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন তাহেরা কিবরিয়া।
জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন ও সাধারণ পরিষদে বাংলাদেশ অত্যন্ত প্রতিশ্রুতিশীল ভূমিকা রেখেছে। সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘে ওমেন এক্সিকিউটিভ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এই সফলতা কিভাবে মূল্যায়ন করবেন?
বাংলাদেশ 2-3 দশক ধরে, বিশেষ করে 90-এর দশকের পর থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সময় থেকে নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ, বিশেষ করে মেয়ে শিশুর প্রতি যে ইতিবাচক পরিকল্পনা কর্মসূচি নিয়েছে, নীতিমালা নিয়েছে, যেটাকে আমরা এফার্মেটিভ অ্যাকশন পলিসি বলি, সেটার ফসল কিন্তু আমরা পেতে শুরু করেছি। একটা উদাহরণ ইতিবাচক নীতিমালার হলো, এবং সেটা সাকসেসিভ গভর্নমেন্টের সময় হয়েছে, মেয়ে শিশুর জন্য যেখানে সকলের জন্য প্রাথমিক শিক্ষা অবৈতনিক ছিল, মেয়ে শিশুর জন্য এটা 8ম শ্রেণী পর্যন্ত করে দেয়া হয় প্রথমে, তারপরে 10ম শ্রেণী, এখন একদম গ্রাজুয়েট লেভেল পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু আছে। তার ফলে যেটা হয়েছে, আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় কিন্তু ছেলে মেয়ের সমতা অর্জন করেছে, যেটা স্বাধীনতা পরবর্তীকালে মেয়েদের অংশগ্রহণ ছিল 40% মতো। স্বাস্থ্যক্ষেত্রে মেয়েরা এগিয়েছে, মাতৃমৃত্যুর হার কমেছে বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে মেয়েদের সাফল্য, আমাদের গার্মেন্ট সেক্টরে অর্থনৈতিক অবদানের ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, সর্বত্র, যেটা একদম তৃণমূল থেকে হিমালয়ের শিখর।
নারীর অগ্রগতি অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আপনি যেমন বললেন যে শিক্ষাক্ষেত্রে নারীর অগ্রগতি প্রচুর হয়েছে, নারীর অগ্রগতিতে সামাজিক বাধা অথবা নারী পুরুষের মধ্যকার যে অসমতা রয়েছে সেক্ষেত্রে কিভাবে ভারসাম্য আনা যায়?
এটা বিষয়ে যেটা হয়েছে, প্রথম তো আমি বলেছি যে নীতিমালা ইতিবাচক ছিল, নানা ধরনের কর্মসূচি ছিল, বেসরকারি সংগঠনগুলো এগিয়ে এসছে, তারপরেও অনেক বড় বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের কাছে। একটা বড় চ্যালেঞ্জ এখন উঠে এসছে নারীর নিরাপদ, যে নারীর জন্য আমরা রাস্তাঘাট এমনকি ঘরের ভেতরটাও এখনো নিরাপদ করতে পারিনি। অতি সম্প্রতি সরকারের তথ্য আছে, যেটা আমাদের পরিসংখ্যান ব্যুরো বলেছে, যে আমাদের দেশে নারী কোনো না কোনো সময় জীবনের 87% নারী, এবং সেই জায়গাটা থেকেই আমরা মনে করি এটা একটা বড় চ্যালেঞ্জ। উন্নয়ন হচ্ছে, অগ্রগতি হচ্ছে, কিন্তু নারীর নিরাপত্তা বিধান এখনো আমরা করতে পারিনি। আমি মনে করি রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে আমাদের দেশে যে বৈপ্লবিক ঘটনাগুলো ঘটছে, আমাদের দুটি প্রধান দলের প্রধান নারী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্পিকার, আমাদের এখন সর্বত্র নারী নেতৃত্ব বিকাশের সুবিধা এসছে, আমাদের তৃণমূল পর্যায়ে নারীরা এগিয়ে এসছেন, এসবের ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের স্বীকৃতি। তুমি যেটা বললেন ইউএন উইমেনের এক্সিকিউটিভ বোর্ডে নারী বাংলাদেশের নির্বাচিত হওয়ার বিষয়েও কিন্তু এখানে উল্লেখ করার মতো।
নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেনও খুব সম্প্রতি তার এক প্রতিবেদনে বলেছেন, দক্ষিণ এশিয়ায় নারীর অগ্রগতিতে বাংলাদেশের উন্নতি অভূতপূর্ব।
এটা এখন বৈশ্বিকভাবেই স্বীকৃত, আমি বলছি তথ্য, উপাত্ত, পরিসংখ্যান সবই বলছে, এবং যেটা হলো যে কেউ বাংলাদেশে আসলে দেখবেন এটা দৃশ্যমান নারীর অগ্রযাত্রাটা।
নারীর ক্ষমতায়নে বাংলাদেশে জাতিসংঘের অবদান কতটুকু?
এখন জাতিসংঘ তো অনেকগুলো দেশের এটা একটা সংঘ, সেখানে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ কিন্তু অর্জন যেটা করেছে, বাংলাদেশের অর্জনটা কিন্তু সর্বত্র স্বীকৃত, এবং বাংলাদেশের এই অর্জনগুলা এক ধরনের রোল মডেল হয়ে গেছে। সেখানেই আমি মনে করি বাংলাদেশের কন্ট্রিবিউশন, আফ্রিকান দেশগুলো, অনুন্নত দেশগুলো, উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে যেগুলাকে স্বল্প উন্নত দেশ বা LDC বলা হয়, তারা কিন্তু বাংলাদেশকে এখন নেতৃস্থানীয় মনে করে অনেক কিছুর ক্ষেত্রে, নারীর ক্ষমতায়ন তার মধ্যে একটি।
বাংলাদেশ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা এবং যে কোনো ধরনের বৈষম্য দূর করার বিষয়ে ইউএন কনভেনশনে স্বাক্ষর দানকারী একটি দেশ, এই বৈষম্য তারা কতটা দূর করতে পেরেছে?
নারীর প্রতি বৈষম্য বিলোপের যে সনদটা, সিডো যেটাকে আমরা বলি, সেই সিডো দলিলে বাংলাদেশ অবশ্যই স্বাক্ষর করেছে, কিন্তু কতগুলো রিজার্ভেশন রেখে করেছে। দু একটি জায়গায় বাংলাদেশ এখনো রিজার্ভেশনটা সরিয়ে নেয়নি, আমরা আশা করছি সরিয়ে নেবে, কারণ বাংলাদেশে বাকিগুলো অনেক কিছুই হয়ে গেছে বৈষম্য বিলোপের ক্ষেত্রে, কাজ চলছে। বৈষম্য বিলোপ হয়ে গেছে এটা বলা যাবে না, তবে বৈষম্য বিলোপের যে কতগুলো শর্ত থাকে, অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিকভাবে নারীর এগিয়ে যাওয়া, সামাজিক খাতে এগিয়ে যাওয়া, এই অনেকগুলো জিনিস কিন্তু একটা প্রক্রিয়া, ধারাবাহিক চলছে, এবং সেখানে আমরা মনে করি যে এখন সময় এসছে বাংলাদেশের এই রিজার্ভেশন গুলো উইথড্র করা, যেখানে স্বাক্ষর করেছে রিজার্ভেশন সহ।
কোন বিশেষ ক্ষেত্রে এই রিজার্ভেশন গুলো রয়ে গেছে?
যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে, এই জায়গাটা ওই শরিয়া আইন প্রযোজ্য, সিডো তো একটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত দলিল, এখানে নারীর সম অধিকার স্বীকৃত হয়েছে, কিন্তু উত্তরাধিকারের ক্ষেত্রে শরিয়া আইনটা প্রযোজ্য হচ্ছে, এটা আমাদের সরকার এখনো বাংলাদেশ এখানে এখনো রিজার্ভেশন রেখে দিয়েছে। সন্তানের উপরে মায়ের অধিকার যেটা, নারীর অধিকার, সেক্ষেত্রেও রয়ে গেছে। এই জায়গাগুলো আসলে বাংলাদেশ যদিও দাবি করি আমরা এটা সেকুলার রাষ্ট্র, কিন্তু তারপরেও শরিয়া আইনটা একটা বড় বাধা বা চ্যালেঞ্জ হিসাবে আছে, এবং সেটা এখনো উইথড্র করা হয়নি।
রাশিদা কে চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য।
আপনাদেরও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের হুমকি, প্রতিরোধ, উদ্যোগ, পরিণতি, এসব নিয়েই আলোচনা হবে এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনে। হ্যালো ওয়াশিংটন শোনার আমন্ত্রণ রইল, প্রশ্ন করার আমন্ত্রণ রইল। আজকের বিজ্ঞান পর্ব। এখন এখনো বিশ্বের অনেক দেশেই কম্পিউটার বিষয়ক মৌলিক শিক্ষা ব্যয়বহুল। কিনিয়ার নাইরোবির এক বস্তি এলাকায় কম খরচে ভ্রাম্যমান কম্পিউটার শিক্ষা দেবার একটি প্রকল্প চালু করেছে সেখানকারই একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ভয়েস অফ আমেরিকার একটি রিপোর্ট থেকে আপনাদের শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
নাইরোবিতে নতুন এই কম্পিউটার শিক্ষা ব্যবস্থার ছবিটি হল এরকম। মনে করুন, নাইরোবির একটি বস্তি এলাকায় একটি বাস এসে থামল। বাসে বেশ কিছু যাত্রী উঠে পড়ল, তবে কোথাও যাবার জন্য নয়। কিন্তু বাসের মধ্যে রয়েছে সারিবদ্ধভাবে কয়েকটি টেবিল এবং চেয়ারের ব্যবস্থা, এবং সবকটি টেবিলে রয়েছে কম্পিউটার, কারণ এ বাসের ভেতরেই চলছে ভ্রাম্যমান কম্পিউটার শিক্ষা প্রশিক্ষণ। 20 বছর বয়সী অ্যালেন মিডেভা এই ভ্রাম্যমান কম্পিউটার শিক্ষা পদ্ধতিতে প্রশিক্ষণ নিচ্ছেন, যেখানে কিনা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক কম্পিউটার শিখতে খরচ হয় $100 মতো, সেখানে তার শুধুমাত্র $2.20 মতো ফি দিতে হয়েছে। অ্যালেনের মা কাপড় ধোয়ার কাজ করে দিনে মাত্র $2 মতো আয় করেন। অ্যালেনের পরিবারের মতো দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ। অ্যালেন বললেন,
The tutor is very friendly. He enables us to understand more. It's cost effective as it's only 200 shillings compared to the other colleges.
অলাভজনক প্রতিষ্ঠান ক্র্যাফট সিলিকন ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম চলছে। 5 বছর আগে তারা প্রথমে বিনামূল্যে গরিব ছেলেমেয়েদের জন্য প্রযুক্তিগত তথ্য দেওয়া শুরু করেছিল। এখন তাদের কারিকুলাম অনুযায়ী 10 সপ্তাহের একটি কোর্স করানো হয়। কোর্সের শেষে তাদের সার্টিফিকেট দেওয়া হয়। গ্যাসের পরিবর্তে সৌরশক্তি দিয়ে বাস চালানো হয়, তাতে করে খরচ অনেক কমে যায়। এখন পর্যন্ত এ কর্মসূচির আওতায় 7,000 মতো ছাত্রছাত্রীদের প্রাথমিক কম্পিউটার শিক্ষা দেওয়া হয়েছে। ক্র্যাফট সিলিকন প্রতিষ্ঠানটির বিশ্বের কয়েকটি দেশ যেমন কেনিয়া, তানজানিয়া, ভারত এবং যুক্তরাষ্ট্রে শাখা রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কমল বাধাভাটি বললেন,
Education is still a luxury at some of these slums. So we believe that as much as it is so important, we must go to slum areas where they cannot afford to get technology.
তিনি বললেন, এসব জায়গায় কিছু কিছু বস্তি এলাকায় শিক্ষা হচ্ছে বিলাসিতা। তাই আমরা মনে করেছি যাদের প্রযুক্তিগত শিক্ষা নেবার সামর্থ্য নেই তাদের এ বিষয়ে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। এই ভ্রাম্যমান কম্পিউটার শিক্ষা কার্যক্রমে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা এখন এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করার স্বপ্ন দেখছে।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
আজ সোমবার সারা আমেরিকা জুড়ে পালিত হচ্ছে ডক্টর মার্টিন লুথার কিং এর জন্মদিন। দিনটি সরকারি ছুটির দিন এবং এ নিয়েই আমাদের আজকের সম্পাদকীয়।
প্রতিবছর জানুয়ারি মাসের তৃতীয় সোমবার আমেরিকানরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অ্যালাবামার এক মন্ত্রী ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র ডক্টর কিংকে, যিনি অহিংস পন্থায় সামাজিক পরিবর্তন আনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা হয়েছিলেন। পরিবর্তন এমনিতে আসে না, তা আনতে হয় অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে। এই মতবাদে বিশ্বাস করতেন ডক্টর কিং। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে অসহযোগ আন্দোলন, অবস্থান ধর্মঘট, শান্তিপূর্ণ মিছিল এবং প্রচলিত নাগরিক নিয়মের অবাধ্যতা করে নানা ধরনের অহিংস আন্দোলনের আয়োজন করেন এবং অংশ নেন। ডক্টর কিং একদা বলতেন, অন্যায়ের প্রতিবাদ করতেই একজন ব্যক্তি আইন লঙ্ঘন করে এবং নিজের ইচ্ছায় শাস্তি কারাবাস ভোগ করেন, যাতে সমাজের বিবেকের উদ্রেক হয়, আর আসলে তা হচ্ছে আইনের প্রতিই তার সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন। আর সেই কারণে কর্মীরা মাঝে মধ্যে স্ব ইচ্ছায় শান্তিপূর্ণ পন্থায় ও সম্মানের সাথে আইন ভঙ্গ করেন, যেন অশ্বেতাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং একইভাবে আইনের পক্ষপাতিত্বের বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ সম্ভব হয়। অ্যালাবামার মন্টগোমারির রোজা পার্ক নামের এক কৃষ্ণাঙ্গ দর্জি বাসে এক শ্বেতাঙ্গ যাত্রীকে আসন ছেড়ে দিতে অস্বীকার করার মধ্য দিয়ে আইন ভাঙলেন এবং সেই কারণে তাকে কারাগারে যেতে হল। রোজা পার্কের ঘটনা সমগ্র জাতির দৃষ্টি আকর্ষণ করে এবং দেশজুড়ে বাড়তে থাকে তার প্রতি মানুষের সহানুভূতি। 1968 সালের 4 এপ্রিল ডক্টর কিং 39 বছর বয়সে আততায়ীর গুলিতে মারা যান, কিন্তু তাঁর আদর্শ চিরঞ্জীব হয়ে রয়েছে। সময়ের পূর্ণতায় পৃথকীকরণ বা বৈষম্যমূলক আইন বাতিল করা হয়েছে, বৈষম্যকে আইনিভাবে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে। এবং আমরা যখন মার্টিন লুথার কিং জুনিয়রের জীবন এবং সমাজের প্রতি তাঁর অসামান্য অবদানের বার্ষিকী পালন করছি, তখন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট হিসাবে তাঁর সপ্তম বর্ষ শুরু করছেন। আমি আমার জীবনের কখনোই ভাবি নাই যে আমাদেরই একজনকে এই রাষ্ট্রের প্রধান হিসেবে দেখতে পারব, বললেন মার্টিন লুথার কিং জুনিয়রের বড় বোন ড. ক্রিস্টাইন কিং ফ্যারিস। মিস্টার ওবামা প্রেসিডেন্ট হিসাবে তেমনটি করছেন যেমনটি আমাদের জন্য করবার প্রতিশ্রুতি ছিল। ডক্টর কিং এর জীবন তাঁর নিজের কথাতেই বর্ণিত হয়েছে, যেমনটি তিনি বলেছেন, একজন মানুষের জীবনের গুরুত্ব তার দীর্ঘায়ু দিয়ে নয়, নির্ভর করে জীবনের মানের ওপর।
ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমরা। বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে পড়ছেন শতরূপা বড়ুয়া।
বাংলাদেশে যে দেশব্যাপী চলমান লাগাতার অবরোধ চলছে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওদিকে গতরাতে তিনটার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হয়, সরিয়ে নেওয়া হয় জলকামান সহ সব ধরনের প্রতিবন্ধক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির গোয়েন্দা বিভাগ ঢাকা থেকে সোমবার ভোরে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেট আইএস এর চার জঙ্গিকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে। বাংলাদেশের যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগরতলা সফর নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়। কারিগরি ত্রুটির জন্য আমাদের প্রতিবেদনটি সম্প্রচারে একটু অসুবিধা হচ্ছে, আপনাদের সহনশীলতার জন্য ধন্যবাদ। ইসলামিক সন্ত্রাসীদের মোকাবিলার জন্য ইউরোপীয় ইউনিয়ন আরব বিশ্বের সঙ্গে একটি নতুন সহযোগিতার প্রয়াস চালাচ্ছে। ফ্রান্সে প্রাণঘাতী হামলা এবং বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানের প্রেক্ষিতে ওই প্রয়াস। সোমবার কিভাবে সন্ত্রাসী হামলা ব্যর্থ করা যায় সে বিষয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে দেখা করেন। তাদের সঙ্গে যোগ দেন আরব লীগের মহাসচিব নাবিল আল আরাবি। ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি সোমবার মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার ডাক দিয়েছেন। এখন আমরা শুনব কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের পাঠানো প্রতিবেদনটি।
দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার আগরতলায় সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করে জানান, দুদেশের সম্পর্ক একটা উচ্চতায় নিয়ে যেতে সক্রিয় ভূমিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই উদ্যোগে দুদেশের মধ্যে বকেয়া সমস্ত সমস্যারই সমাধানের রাস্তা খুলেছে বলেই মন্তব্য করেছেন বাংলাদেশের মন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, তিস্তার জলবন্টন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন খুবই ইতিবাচক ও সদর্থক ভূমিকা নিয়েছেন। একই সাথে তিনি বলেন, আগামী 21 ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইয়েমেনের সরকার এবং হুতি বিদ্রোহীরা অস্ত্রবিরতি ঘোষণা করেছে, যদিও এখনও রাজধানী সানায় লড়াই অব্যাহত আছে। সোমবার হুতি বিদ্রোহীরা প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা করলে লড়াই শুরু হয়। ওই হামলায় প্রধানমন্ত্রী আঘাত পাননি। সোমবারও পূর্ব ইউক্রেনের সরকার এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই অব্যাহত ছিল। ওদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করছে, বিদ্রোহীদের সাহায্য করার জন্য শত শত রুশ সেনা সীমান্ত অতিক্রম করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করছে, তারা বিদ্রোহীদের হটিয়ে ডনেৎস বিমানবন্দরের নিয়ন্ত্রণ কব্জা করতে পেরেছে। ওই বিদ্রোহীরা এখন ডনেৎস শহরের আবাসিক এলাকায় আশ্রয় নিয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, সন্দেহ করা হচ্ছে উত্তর পশ্চিম পাকিস্তানে একটি ড্রোন হামলায় অন্তত 4 জন জঙ্গি মারা গেছে। ইরান বলছে সিরিয়ায় একটি বিমান হামলায় তাদের একজন জেনারেল মারা গেছে, তারা এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। ইরানের রেভলিউশনারি গার্ডের প্রাক্তন ব্রিগেড কমান্ডার জেনারেল মোহাম্মদ আল্লাদাদি লেবাননের শিয়া দলের আরও 6 সদস্যের সঙ্গে প্রাণ হারান।
ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনে আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন মাইকেল ডুবিনস্কি, স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন ডলোরেস ডেভিস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.